الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آج میں ایک بدری صحابی
আমি একজন বদ্রী সাহাবি হযরত খাবাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিচারণ করব। হযরত খাবাবের সম্পর্ক ছিল বনু সাদ বিন জায়েদ গোত্রের সাথে। তার পিতার নাম ছিল আরত বিন জান্দালা, তার উপনাম আবু আবদুল্লাহ, আবার কারো কারো মতে আবু মোহাম্মদ, আর আবু ইয়াহিয়াও ছিল। অজ্ঞতার যুগে ক্রীতদাস বানিয়ে তাকে মক্কায় বিক্রি করে দেয়া হয়। তিনি উতবা বিন গজওয়ানের ক্রীতদাস ছিলেন। কারো কারো মতে তিনি উম্মে আনমার খুজাইয়ার ক্রীতদাস ছিলেন। তিনি বনু জোহরা এর মিত্র হন। সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মাঝে তিনি ছিলেন ষষ্ঠ, আর তিনি সেসব প্রাথমিক সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন যারা নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করার ফলশ্রুতিতে চরম দুঃখ কষ্ট সহ্য করেন। হযরত খাবাব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে গমন এবং সেখান থেকে তবলিগ আরম্ভ করার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। মুজাহিদ বলেন, সর্বপ্রথম যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তারা হলেন হযরত আবু বকর, হযরত খাবাব, হযরত সুহায়ব, হযরত বিলাল, হযরত আম্মার এবং হযরত আম্মারের মাতা হযরত সুমাইয়া। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাঁর চাচা আবু তালিবের মাধ্যমে সুরক্ষিত রাখেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং তার জাতি নিরাপত্তা দিয়ে রেখেছিল। এখানে এই লেখক এক বিশেষ দৃষ্টিকোণ থেকে এটি লিখেছেন, কিন্তু এই বিষয়টি অবশ্যই সত্য, আর এটি হয়তো তার মাথায় তখন ছিল না যে এত সত্ত্বেও যা সে লিখেছে যে তার চাচা আবু তালিব তাকে সুরক্ষিত রাখেন বা তার কারণে তিনি সুরক্ষিত ছিলেন, তা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মক্কার মুশরিকদের অত্যাচার নিপীড়ন থেকে নিরাপদ ছিলেন না, আর আবু বকরও নিরাপদ ছিলেন না। ইতিহাসের সাক্ষী, তাদেরকেও বিভিন্ন প্রকার অত্যাচার নিপীড়নের লক্ষ্যস্থলে পরিণত করা হয়েছে, বরং হযরত আবু তালিবকেও অত্যাচারের লক্ষ্যস্থলে পরিণত করা হয়েছিল, আর বাকি সবাইকে এই লেখক এরপর লিখছেন যে এরা নিরাপদ ছিলেন। কিন্তু যেমনটি আমি বলেছি, এটিও তার একটি ধারণা, কেননা ইতিহাসে এটি আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিরাপদ ছিলেন না, আর হযরত আবু বকরও নিরাপদ ছিলেন না। কিন্তু যা হোক, সে এরপর লিখেছে যে এরা উভয়ে নিরাপদ থাকলেও বাকি সবাইকে লৌহার বর্ম পরানো হয় এবং তাদেরকে সূর্যের প্রখর রোদে ঝলসানো হয়, আর যতটা আল্লাহ তাআলা চেয়েছেন তারা লোহা এবং সূর্যের তাপ সহ্য করেছেন। সাহাবী বলেন, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধৈর্য ধারণ করেছেন, আর কাফেরদের দাবি দেওয়া অর্থাৎ ইসলামকে অস্বীকার করা মেনে নেননি। এ কারণে তারা তার পিঠে তপ্ত পাথর রেখে দেয়, যার ফলে তার পিঠের মাংস বা পেশি নষ্ট হয়ে যায়। এই পুরো রেওয়ায়েত উজদুল গাবা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হযরত খাবাবের একটি ঘটনা যা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের সময় ঘটেছিল, এর বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন নবীন পুস্তকে এভাবে বর্ণনা করেন যে হযরত হামজার ইসলাম গ্রহণের মাত্র কয়েকদিন অতিবাহিত হতেই আল্লাহ তাআলা মুসলমানদের আরও একটি আনন্দ ঘন মুহূর্ত উপহার দিয়েছেন, অর্থাৎ হযরত উমর, যিনি তখনও ঘোর বিরোধী ছিলেন, মুসলমান হয়ে যান। তার ইসলাম গ্রহণের ঘটনাও খুবই আকর্ষণীয়, অনেকেই এটি শুনেছেন এবং পড়েছেনও, কিন্তু তিনি যে বিশদ বিবরণ দিয়েছেন তাও বর্ণনা করে দিচ্ছি, আর ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটি বর্ণনা করাও আবশ্যক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাবে রাগ বা কঠোরতার উপকরণ এমনিতেই বেশি ছিল, কিন্তু ইসলামের শত্রুতা এটিকে আরও বাড়িয়ে দিয়েছিল। যেমন ইসলাম গ্রহণের পূর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র ও দুর্বল মুসলমানদেরকে ইসলাম গ্রহণ করার কারণে চরম কষ্ট দিতেন, কিন্তু তিনি যখন তাদেরকে নির্যাতন করতে করতে ক্লান্ত হয়ে পড়েন আর যখন দেখলেন যে তাদের ফিরে আসার কোনো লক্ষণ নেই, তখন চিন্তা করলেন এই বিশৃঙ্খলার বা নৈরাজ্যের হোতা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শেষ করে দেই না কেন। যেমন চিন্তা তেমন কাজ, এই চিন্তা মাথায় আসতেই তিনি তরবারি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আরম্ভ করেন। পথিমধ্যে জনৈক ব্যক্তি তাকে নগ্ন তরবারি হাতে নিয়ে যেতে দেখে জিজ্ঞেস করে, উমর কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবলীলা সাঙ্গ করতে যাচ্ছি। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তুমি কি বনু আব্দে মানাফের হাত থেকে রক্ষা পাবে? প্রথমে নিজের ঘরের খবর নাও, তোমার বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দিক পরিবর্তন করে নিজের বোন ফাতেমার বাড়ি অভিমুখে রওনা হন। তিনি যখন ঘরের কাছাকাছি পৌঁছেন, তখন ভেতর থেকে পবিত্র কোরআন পাঠের শব্দ শুনতে পান, যা হযরত খাব্বাব বিন আল আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুললিত কণ্ঠে পাঠ করে শোনাচ্ছিলেন। এই শব্দ শুনতেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাগ আরও বেড়ে যায়। তিনি ত্বরিৎ গতিতে ঘরে প্রবেশ করেন, কিন্তু তার পায়ের শব্দ শুনতেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও লুকিয়ে পড়েন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলো এদিক সেদিক লুকিয়ে ফেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোনের নাম ছিল ফাতেমা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে এসে হুঙ্কার দিয়ে বলেন, আমি শুনলাম তুমি নাকি নিজের ধর্ম ত্যাগ করেছ। এ কথা বলে নিজ ভগ্নিপতি সঈদ বিন জায়েদের উপর হামলে পড়েন। ফাতেমা তার স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তিনিও আহত হন, কিন্তু ফাতেমা নির্ভীক চিত্তে বলেন, হ্যাঁ উমর, আমরা মুসলমান হয়ে গেছি, এখন তোমার যা ইচ্ছা করতে পারো, আমরা ইসলাম পরিত্যাগ করতে পারবো না। হযরত উমর খুবই কঠোর প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু এই কঠোরতার অন্তরালে ভালোবাসা ও কোমলতারও একটি দিক ছিল, যা কখনো কখনো স্বীয় রূপ প্রকাশ করত। বোনের এই সাহসী বাক্য শুনতেই তিনি বোনের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেন যে সে রক্তে রঞ্জিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে এই দৃশ্যের এক বিশেষ প্রভাব পড়ে। কিছুক্ষণ নীরব থাকার পর বোনকে তিনি বলেন, তোমরা যে বাণী পড়ছিলে আমাকে একটু দেখাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখাবো না, কেননা তুমি এই পৃষ্ঠাগুলো নষ্ট করে ফেলবে বা এই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলবে। উত্তরে উমর বলেন, না, নষ্ট করব না, তুমি আমাকে দেখাও, আমি অবশ্যই ফিরিয়ে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি অপবিত্র, কিন্তু কোরআন যে পবিত্র অবস্থায় স্পর্শ করতে হয়, অতএব প্রথমে তুমি গোসল করে নাও, তারপর দেখবে, অর্থাৎ এরপর আমি দেখাবো, তখন তুমি দেখে নিও। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, সম্ভবত এটিও তার উদ্দেশ্য ছিল যে গোসল করলে উমরের রাগ পুরোপুরি প্রশমিত হয়ে যাবে আর তিনি প্রশান্ত চিত্তে চিন্তা করার যোগ্যতা ফিরে পাবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল শেষ হলে ফাতেমা কোরআনের পৃষ্ঠাগুলো বের করে তার সামনে রেখে দেন। তিনি তা হাতে নিয়ে যে আয়াতগুলো দেখেন সেগুলো ছিল সূরা তাহার প্রথম দিকের কয়েকটি আয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্রস্ত হৃদয়ে তা পাঠ করতে আরম্ভ করেন, আর এর এক একটি শব্দ এই পবিত্র চেতার হৃদয়ে ঘর করে নিচ্ছিল, অর্থাৎ স্বীয় প্রভাব বিস্তার করছিল। পাঠ করতে করতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে এসে উপনীত হন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিজিক্রি, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিজিক্রি, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। অর্থাৎ নিশ্চয় আমি এই বিশ্বের একমাত্র স্রষ্টা ও অধিপতি, আমি ছাড়া উপাসনার যোগ্য আর কেউ নেই, অতএব তোমাদের উচিত শুধুমাত্র আমারই ইবাদত করা আর আমারই শরণার্থে নিজেদের প্রার্থনাসমূহকে উৎসর্গ করা। দেখো, সেই প্রতিশ্রুত মুহূর্ত শীঘ্র আসছে বা সন্নিকটে, কিন্তু আমরা সেই সময়কে অপ্রকাশিত রেখেছি যেন প্রত্যেকে নিজ কৃতকর্মের যথাযথ প্রতিদান প্রাপ্ত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পাঠ করেন তখন যেন তার চোখ খুলে যায় এবং ঘুমন্ত প্রকৃতি হঠাৎ জাগ্রত হয়ে ওঠে আর অবলীলায় বলে ওঠেন, এ কেমন বিস্ময়কর ও পবিত্র বাণী! হযরত খাব্বাব এই বাক্য শোনা মাত্রই বাইরে বেরিয়ে আসেন এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি নিঃসন্দেহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল, কেননা আল্লাহর কসম আমি গতকালই তাকে এই দোয়া করতে শুনেছিলাম যে হে আল্লাহ, তুমি আমাকে উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহলের মধ্য থেকে যে কোনো একজন অবশ্যই ইসলামকে দান করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য প্রতিটি মুহূর্ত তখন অসহনীয় ছিল, অর্থাৎ এই বাণী পড়ার পর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উপলব্ধি করার পর এখানে এক মুহূর্তের জন্য স্থির থাকা তার জন্য দুষ্কর হয়ে উঠেছিল। তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমাকে এই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পথ বলে দাও, তিনি কোথায়। কিন্তু তিনি এতটাই নিয়ন্ত্রণ হারিয়ে বসেছিলেন যে তরবারি পূর্ববৎ নগ্ন অবস্থায় উঁচিয়ে রেখেছিলেন, অর্থাৎ তরবারি খাপে ঢুকানোর কথা মাথায় আসেনি, নগ্ন তরবারি হাতে ধরে রেখেছিলেন। যা হোক, সে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে অবস্থান করছিলেন, তাই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাকে সেখানকার ঠিকানা বলে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যান এবং দরজায় পৌঁছে সজোরে কড়া নাড়েন। সাহাবিগণ দরজার ফাঁক দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নগ্ন তরবারি হাতে দণ্ডায়মান দেখে দরজা খুলতে ইতস্তত করলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরজা খুলে দাও। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, তিনিও বলেন, দরজা খুলে দাও, যদি সদুদ্দেশ্যে এসে থাকে তাহলে তো ভালো, আর যদি মন্দ উদ্দেশ্যে এসে থাকে তাহলে আল্লাহর কসম তার তরবারি দিয়েই তার শিরচ্ছেদ করব বা মুন্ডু উড়িয়ে দেব। দরজা খোলা হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নগ্ন তরবারি হাতে নিয়ে ভেতরে প্রবেশ করেন। তাকে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে আসেন এবং হযরত উমরের পোশাকের প্রান্ত ধরে সজোরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করেন, কী উদ্দেশ্যে এসেছ? আল্লাহর কসম, আমি দেখছি তুমি খোদার শাস্তি পাওয়ার জন্য সৃষ্টি হওনি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখছি তুমি খোদার শাস্তি পাওয়ার জন্য সৃষ্টি হওনি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হতে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আনন্দের আতিশয্যে আল্লাহু আকবার বলে ওঠেন এবং সাহাবিরাও সাথে সাথে এত উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন যে মক্কার পাহাড় পর্বত গুঞ্জরিত হয়ে ওঠে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের কষ্টের কথা বললাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পবিত্র কাবার ছায়ায় তার চাদর বিছিয়ে হেলান দিয়ে বসেছিলেন। আমরা তার কাছে নিবেদন করলাম, আপনি কি আমাদের জন্য সাহায্যের প্রার্থনা করবেন না? আপনি কি এই সংকটাপন্ন সময়ে আমাদের জন্য দোয়া করবেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে যারা গত হয়েছেন তাদের একজনের জন্য মাটিতে গর্ত খোঁড়া হতো, এরপর তাকে তাতে পুঁতে ফেলা হতো, আর এরপর করাত এনে তার মাথায় রেখে তাকে দ্বিখণ্ডিত করা হতো। তাদের এহেন কাজও তাকে তার ধর্ম থেকে বিচ্যুত করতে পারত না। আবার লোহার চিরুনি দিয়ে আঁচড়ে তার মাংস, হাড় বা পেশি থেকে পৃথক করে দেয়া হতো, আর তাদের এহেন কাজও তাকে তার ধর্ম থেকে বিচ্যুত করতে পারেনি। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমার লক্ষ্য উদ্দেশ্য বা আমি যে উদ্দেশ্যে আবির্ভূত হয়েছি আল্লাহ অবশ্যই সেই মিশন বা উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। স্বাচ্ছন্দ্যের যুগও আসবে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, একজন আরোহী সানা থেকে হাজার মত পর্যন্ত সফর করবে। সানা ও হাজার মত ইয়ামেনের দুটি নগরীর নাম, আর বলা হয় এই উভয়ের মধ্যকার দূরত্ব 216 মাইল। মোট কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সফর করবে আর আল্লাহ ভিন্ন অন্য কারো ভয় তার থাকবে না। অথবা এও বলেছেন যে কেবল তার মেষপালের উপর নেকড়ের আক্রমণের ভয় থাকবে, কিন্তু তোমরা তাড়াহুড়ো করছ, এসব কিছুই ধৈর্যের মাধ্যমে হবে। এটি বুখারী শরীফের রেওয়ায়েত। অপর এক স্থলে এই রেওয়ায়েত এভাবে বর্ণিত হয়েছে যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হলাম। তিনি সাল্লাম একটি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছিলেন এবং তার হাত মাথার নিচে রাখা ছিল। আমি নিবেদন করলাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য ওই জাতির বিরুদ্ধে দোয়া করবেন না যাদের পক্ষ থেকে আমাদের আশঙ্কা হয় যে পাছে তারা আবার আমাদেরকে আমাদের ধর্ম থেকে বিচ্যুত না করে দেয়? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে তিনবার নিজের মুখ ফিরিয়ে নিলেন, আর যখনই আমি তার কাছে এই প্রশ্ন করি তিনি মুখ ফিরিয়ে নেন। তৃতীয়বার তিনি উঠে বসেন এবং বলেন, হে লোক সকল, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো। আমি আল্লাহর শপথ করে বলছি, তোমাদের পূর্বে খোদা তাআলার এমন মুমিন বান্দারা গত হয়েছে যাদের মাথার উপর করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, তবুও তারা নিজেদের ধর্ম থেকে বিচ্যুত হয়নি। আল্লাহকে ভয় করো, আল্লাহই তোমাদের জন্য পথ বের করবেন এবং তোমাদের কার্যনির্বাহক। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি পেশায় একজন কর্মকার ছিলাম এবং আজ বিন ওয়ায়েলের কাছে আমার পাওনা ছিল। আমি তার কাছ থেকে উক্ত পাওনা চাইতে গেলাম। তখন সে আমাকে বলল, আমি কিছুতেই তোমার পাওনা পরিশোধ করব না যতক্ষণ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করো, অর্থাৎ যতক্ষণ তুমি এই মর্মে ঘোষণা না দিবে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়াতের বন্ধন থেকে বেরিয়ে এসেছি, বা যতক্ষণ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করবে ততক্ষণ আমি তোমার পাওনা পরিশোধ করব না। হযরত খাব্বাব বলেন, আমি তাকে বললাম, তুমি মরে আবার জীবিত হলেও আমি কিছুতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করব না, অর্থাৎ তাকে অস্বীকার করা আমার পক্ষে অসম্ভব। সে একইভাবে উত্তর দেয় আর বলে, আমি মরে পুনরায় যখন জীবিত হব আর নিজ সম্পদ ও সন্তান সন্ততির কাছে ফিরে আসব তখন তোমার ঋণ পরিশোধ করব। অর্থাৎ সেও বলে দেয় যে আমি তোমার পাওনা ফেরত দিব না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত বিষয়ে এই আয়াত অবতীর্ণ হয়, আফারা ইতাল্লাযী কাফারা বি আয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালা ওয়া ওয়ালাদা আত্তালা আল গায়বা আমিত্তাখাযা ইনদার রহমানে আহদা কাল্লা সনাক্তবু কাল্লা সানাক্তুব মা ইয়াকুলু ওয়া নামুদ্দু লাহু মিনাল আযাবে মাদ্দা ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা। অর্থাৎ তুমি কি সেই ব্যক্তির বিষয়ে চিন্তা ভাবনা করনি যে আমাদের নিদর্শনাবলী অস্বীকার করেছে এবং বলেছে যে আমাকে অবশ্যই অনেক ধন সম্পদ এবং অনেক সন্তান সন্ততি দান করা হবে, সে কি অদৃশ্য বিষয়াদি উদ্ঘাটন করেছে নাকি রহমান খোদার কাছ থেকে সে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে? এমনটি কখনো হবে না, আমরা তার সেই কথা সংরক্ষণ করে রাখব আর তার শাস্তি দীর্ঘায়িত করে দিব, আর সে যা কিছু নিয়ে দম্ভ করছে আমরা তার উত্তরাধিকারী হয়ে যাব আর সে আমাদের কাছে একাই আসবে। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় কর্মকার ছিলেন এবং তরবারি বানাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাকে অনেক ভালোবাসতেন এবং কখনও কখনও তার সাথে সাক্ষাৎ করতেও যেতেন। তার মনিব যখন জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি খাবাবের কাছে আসেন, তখন সে উত্তপ্ত লোহা খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় রেখে তাকে শাস্তি দিতে থাকে। তিনি লোহার কাজ করতেন, লোহা চুল্লিতে গরম করে তার মাথার উপর রাখা আরম্ভ করে। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এই বিষয়ে অভিযোগ করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে আল্লাহ, খাবাবকে সাহায্য করো। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেন। অতএব একটি রওয়ায়েত রয়েছে যে এর ফলে যা হয় তা হলো তার মনিব উম্মে আনমারের মাথায় এমন কোনো রোগ হয় যার ফলে সে কুকুরের মতো আওয়াজ করত। তাকে বলা হয় তুমি দাগ লাগিয়ে নাও, অর্থাৎ তোমার মাথায় গরম লোহার শেক লাগিয়ে নাও। অতএব হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় গরম লোহার শেক দিতেন। সে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে নিজের মাথায় শেক নিতে বাধ্য হয়। আবু লায়লা কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, কাছে এসো, কেননা হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত বৈঠকে বসার ক্ষেত্রে তোমার চেয়ে অধিক যোগ্য আর কেউ নেই। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের সেসব দাগ দেখাতে আরম্ভ করেন যা মুশরিকদের নির্যাতনের ফলে তার পিঠে পড়েছিল। এটি তাবাকাতুল কুবরার রেওয়ায়েত। পিঠের ক্ষত দেখানো সম্পর্কে অপর এক স্থানে কিছুটা বিস্তারিত বিবরণ এভাবে রয়েছে, সাহাবির পক্ষ থেকে বর্ণিত যে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এলে তিনি হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বৈঠকখানায় বসান এবং বলেন, পৃথিবীর বুকে কোনো ব্যক্তি এই বৈঠকে এর চেয়ে বেশি অধিকার রাখে না কেবল এক ব্যক্তি ব্যতীত। তখন হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মোমিনিন, সে ব্যক্তি কে? উত্তরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। এ কথা শুনে হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মোমিনিন, তিনি আমার চেয়ে বেশি যোগ্য নন, কেননা বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মুশরিকদের হাতে ছিলেন তখন কেউ না কেউ তার সাহায্যকারী ছিল যাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রক্ষা করতেন, কিন্তু আমাকে রক্ষা করার মতো কেউ ছিল না। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার অবস্থা এমন হয় যে লোকজন আমাকে ধরে আমার জন্য আগুন জ্বালিয়ে আমাকে তাতে নিক্ষেপ করে। হযরত খাবাব বলছেন যে একদিন আমি নিজেকে এই অবস্থায় দেখি যে লোকজন আমাকে ধরে আমার জন্য আগুন জ্বালিয়ে আমাকে তাতে নিক্ষেপ করে আর জ্বলন্ত কয়লায় আমাকে ফেলে এক ব্যক্তি আমার বুকে পা রেখে দাঁড়িয়ে থাকে। তখন আমার কোমরই আমাকে উত্তপ্ত কয়লা থেকে রক্ষা করেছিল, অথবা বলেছেন আমার পিঠই তপ্ত মাটিকে ঠান্ডা করেছে। এরপর তিনি তার পিঠ থেকে নিজের কাপড় সরিয়ে দেখান, তা সেতির মতো শুভ্র ছিল, অর্থাৎ উত্তপ্ত কয়লার উপর শোয়ানোর পর সেই উত্তপ্ত কয়লা ঠান্ডা করার মতো কোনো কিছু ছিল না, কেবল শরীরের চামড়া ও চর্বি ছিল যা গলে সেই কয়লাকে ঠান্ডা করেছিল। অনুরূপভাবে এ সম্পর্কে আরেকটি রওয়ায়েতও রয়েছে। সাহাবি বলেন, হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের হাতে যেসব নির্যাতন নিপীড়নের সম্মুখীন হতেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমিরুল মোমিনিন, আমার পিঠ দেখুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ দেখে বলেন, এমন পিঠ আমি আর কারও দেখিনি। তখন হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আগুন জ্বালানো হতো এবং তাতে আমাকে হেঁচড়ানো হতো। সেই আগুনকে আমার পিঠের চর্বি ছাড়া অন্য কোনো কিছু নির্বাপিত করতো না। হযরত মুসলে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা বর্ণনা করেন তা নিম্নরূপ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্মরণ রাখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে কৃত দাসরাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছিলেন। যেমন খাব্বাব বিনুল আর্থ একজন ক্রীতদাস ছিলেন, তিনি কর্মকার ছিলেন, তিনি একেবারে প্রাথমিক দিনগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেন। মানুষ তাকে ভীষণ কষ্ট দিত, এমনকি তারই চুল্লির কয়লা বের করে সেগুলোর উপর তাকে শুইয়ে দেয়া হতো, এবং তিনি যাতে কোমর নাড়াতে না পারেন সেজন্য বুকে পাথর চাপা দিয়ে রাখা হতো। তার পারিশ্রমিক যাদের প্রদেয় ছিল তারা সেই অর্থ দিতে অস্বীকার করে, কিন্তু এই অর্থনৈতিক এবং দৈহিক নিপীড়ন সত্ত্বেও এক মুহূর্তের জন্য তিনি দোদুল্যমান হননি, বরং ঈমানের উপর অবিচল ছিলেন। তার পিঠের সেসব দাগ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিদ্যমান ছিল। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি একবার তার অতীতের কষ্টের কথা উল্লেখ করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পিঠ দেখাতে বলেন। তিনি যখন পিঠের কাপড় সরান তখন তার পিঠ জুড়ে সেতি রোগের দাগের ন্যায় শুভ্র দাগ দেখা গেল। অতঃপর হযরত মুসলে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক স্থানে বলেন, একবার হযরত খাব্বাবের পিঠ থেকে কাপড় সরে গেলে প্রাথমিক যুগের এক নও মুসলিম ক্রীতদাসের সাথীরা দেখল যে তার পিঠের চামড়া মানুষের মতো নয়, বরং পশুর ন্যায়। তারা ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, এটি আপনার কী রোগ হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বলেন, এটি কোনো রোগ নয়, এটি সেই সময়ের স্মৃতিচিহ্ন যখন আরবের লোকেরা আমাদের অর্থাৎ নও মুসলিম ক্রীতদাসদের মক্কার অলিতে গলিতে শক্ত ও অমসৃণ পাথরের উপর হেঁচড়াতো এবং লাগাতার এই অত্যাচার আমাদের উপর অব্যাহত থাকে, যার ফলে আমার পিঠের চামড়া এরূপ হয়ে গেছে। প্রাথমিক যুগের এসব মুসলমান যারা গরিবও ছিলেন, আবার যাদের অধিকাংশ ক্রীতদাস ছিলেন, আর ইসলাম গ্রহণের পর তাদেরকে এসব অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয়েছে, যার বিবরণ আমরা এখনই হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু এর বরাতে শুনলাম, যে তাদেরকে কখনো আগুনের উপর শুইয়ে দেয়া হতো, আবার কখনো পাথরের উপর টানা হেঁচড়া করা হতো। এটি সত্য যে তারা এসব কষ্ট নির্যাতন সহ্য করেছেন। পরবর্তীতে যখন ইসলাম উন্নতি লাভ করে তখন আল্লাহ তাআলা তাদেরকে কিরূপ প্রতিদানে ভূষিত করেছিলেন এবং কেমন জাগতিক মর্যাদায় তাদেরকে অধিষ্ঠিত করেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে এক জায়গায় হযরত মুসলে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে একবার মক্কায় আসেন। তখন শহরের সম্ভ্রান্ত পরিবারগুলোর প্রভাবশালী নেতারা তার সাথে সাক্ষাৎ করতে আসেন। তাদের ধারণা ছিল, হযরত উমর আমাদের পরিবার বা বংশ সম্পর্কে ভালোভাবে অবগত আছেন, এখন তিনি স্বয়ং যেহেতু বাদশাহ তাই বোধহয় আমাদের বংশের পূর্ণ মর্যাদা প্রদান করবেন, আর আমরা আমাদের হারানো সম্মান ফিরে পাব। অতএব তারা আসে এবং তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলাপ জুড়ে দেয়। তারা কেবল কথা শুরু করেছিল এমন সময় হযরত উমরের সভায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হন। স্বল্পক্ষণ পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন। এভাবে একের পর এক প্রাথমিক যুগে ইমান আনয়নকারী ক্রীতদাসের আসতে থাকেন, অর্থাৎ ইসলামের প্রারম্ভিক যুগে যেসব ক্রীতদাস ইমান এনেছিলেন তারা সবাই একের পর এক আসতে থাকেন। এরা সেসব মানুষ ছিলেন যারা ওইসব নেতাদের বা তাদের বাপদাদাদের ক্রীতদাস ছিলেন। যারা আসছিলেন তারা সবাই এই তরুণ নেতাদের যারা সেখানে বসেছিল আর যারা সমসাময়িক নেতৃবৃন্দ ছিল তাদের পিতা পিতামহের ক্রীতদাস ছিল। আর তারা যখন ক্রীতদাস ছিলেন তখন তারা তাদের ক্ষমতার যুগে তাদের উপর চরম নির্যাতন করত। হযরত উমর প্রত্যেক দাসের আগমনে তাকে স্বাগত জানান। হযরত বিলাল, হযরত খবাব প্রমুখ আসছিলেন আর প্রথম যুগে ইমান আনয়নকারী অনেক ব্যক্তি যারা কোনো এক যুগে ক্রীতদাস ছিলেন তারা আসছিলেন। আর যখনই তারা সভায় প্রবেশ করতেন হযরত উমর খুব গুরুত্বের সাথে ও ভক্তি সহকারে তাদের স্বাগত জানাতেন। তিনি লিখেন, হযরত উমর প্রত্যেক দাসের আগমনে তাকে স্বাগত জানান এবং নেতাদেরকে বলেন আপনারা একটু পিছিয়ে যান। নেতারা সভায় সামনের দিকে বসেছিল। যখন এই প্রথম দিকের ইমান আনয়নকারীরা আসেন তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নেতাদেরকে বলেন একটু পিছিয়ে যাও, তাদেরকে সামনে বসতে দাও। এক পর্যায়ে সেই তরুণ নেতারা যারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে এসেছিল পেছাতে পেছাতে দরজার কাছে গিয়ে পৌঁছে। বর্তমান যুগের মতো সে যুগে বড় বড় হল ঘর ছিল না, হয়তো ছোট একটি কক্ষ হবে। আর যেহেতু তাদের সবার সেখানে স্থান সংকুলান সম্ভব ছিল না, এজন্য সেই নেতাদের পিছু হটতে হটতে জুতার উপর গিয়ে বসতে হয়। যখন মক্কার সেই সম্ভ্রান্ত বংশীয়রা জুতার কাছে গিয়ে পৌঁছল এবং তারা সচক্ষে দেখল যে একের পর এক ক্রীতদাস আসলো এবং তাদেরকে সামনে বসানোর জন্য নেতাদেরকে পিছু হটার আদেশ দেয়া হলো, এতে তারা গভীর মর্মযাতনা পেল। হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু লিখেন, খোদা তাআলাও তখন এরূপ পরিস্থিতি সৃষ্টি করেন যে একের পর এক কয়েকজন এমন মুসলমান আছেন যারা কোনো এক যুগে কাফেরদের ক্রীতদাস ছিলেন। যদি এই নেতারা শুধু একবার পিছু হটত তবে তারা উপলব্ধি করতে পারত না, কিন্তু যেহেতু তাদেরকে বারবার পিছু হটতে হয়েছে এজন্য তারা এটি সহ্য করতে পারেনি এবং উঠে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা একে অন্যের কাছে অভিযোগ অনুযোগ করতে থাকে যে দেখো আজ আমরা কতটা লাঞ্ছিত ও অপদস্থ হয়েছি, এক একজন দাসের আগমনে আমাদেরকে পিছু হটানো হয়েছে, এমনকি শেষ পর্যন্ত আমরা জুতার কাছে পৌঁছে গেছি। তখন তাদের মধ্য থেকে একজন যুবক বলল, এতে দোষ কার, উমরের নাকি আমাদের পিতৃপুরুষদের? তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে এতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কোনো দোষ নেই, এটি আমাদের পিতৃপুরুষদের অপরাধ ছিল যার শাস্তি আজ আমরা ভোগ করছি। কেননা খোদা তাআলা যখন তার রসুলকে প্রেরণ করেন তখন আমাদের পিতৃপুরুষরা তার বিরোধিতা করেছিল, কিন্তু এই ক্রীতদাসেরা তাকে গ্রহণ করেছিলেন এবং স্বেচ্ছায় সর্বপ্রকার দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। তাই আজ আমরা যদি বৈঠকে লাঞ্ছিত হয়েও থাকি তাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কোনো দোষ নেই, দোষ আমাদেরই। তার কথা শুনে অন্যরা বলতে থাকে, আমরা এটা মেনে নিচ্ছি যে এটি আমাদের পিতৃপুরুষদের অপরাধের পরিণাম, কিন্তু এ অপমানের কলঙ্ক মোচনের কোনো পথ খোলা আছে নাকি নেই? এ বিষয়ে সবাই পরামর্শের পর বলল যে আমরা তো এর কোনো সমাধান পাচ্ছি না, চলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করি যে এর প্রতিকার কী। অতএব তারা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট এসে বলল, আমাদের সাথে আজকে যা ঘটেছে তা আপনিও ভালো করে জানেন এবং আমরাও ভালোভাবে জানি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষমা করো, আমি অপারগ ছিলাম, কেননা এরা সেসব লোক যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকেও সম্মানিত ছিল। হতে পারে একসময় এরা তোমাদের ক্রীতদাস ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভায় এরা সম্মানিত ছিল, তাই তাদেরকে সম্মান করা আমার জন্য আবশ্যক ছিল। তারা বলল, আমরা জানি এটা আমাদেরই অপরাধের ফল, কিন্তু এ লাঞ্ছনার দাগ দূর করারও কি কোনো উপায় আছে? হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ যুগে আমাদের জন্য এটা অনুমান করাও কঠিন যে এসব লোক যারা মক্কার নেতা ছিল মক্কায় তাদের কি পরিমাণ দাপট বা প্রভাব ছিল, কিন্তু হযরত উমর তাদের পারিবারিক বা বংশীয় অবস্থা খুব ভালো করে জানতেন। তিনি মক্কা জন্মগ্রহণ করেছিলেন আর মক্কাতেই বড় হয়েছিলেন, তাই তিনি জানতেন এসব যুবকের পিতা পিতামহরা কত সম্মানের অধিকারী ছিলেন। তিনি জানতেন যে তাদের সামনে চোখ তুলে তাকানোরও সাহস কারো ছিল না। তিনি জানতেন যে তারা কতটা প্রতাপ ও দাপটের অধিকারী ছিলেন। তারা যখন এই কথা বলল, তখন হযরত উমরের সামনে একে একে সমস্ত ঘটনা ভেসে ওঠে আর তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তখন তিনি আবেগের আতিশয্যে কথাও বলতে পারেননি, তিনি শুধুমাত্র হাত উঠিয়ে উত্তরের দিকে আঙুলের ইশারা করেন, যার অর্থ ছিল উত্তরে অর্থাৎ সিরিয়াতে কিছু ইসলামী যুদ্ধ চলছে, তোমরা যদি এসব যুদ্ধে অংশগ্রহণ করো তাহলে হয়তো এর প্রায়শ্চিত্য হয়ে যাবে। অতএব তারা উঠে এবং কালক্ষেপণ না করে এই নবাবজাদারা সেসব যুদ্ধে অংশগ্রহণের জন্য রওনা হয়ে যায়। হযরত মুসলিম মাওয়ুদ রাদিয়াল্লাহু আনহু লিখেন, ইতিহাস বলে যে তাদের মধ্য থেকে একজনও জীবিত ফিরে আসেনি, সবাই সেখানেই শহীদ হয়ে যায় এবং এভাবে তারা নিজেদের বংশের উপর থেকে লাঞ্ছনার কালিমা মোচন করে। মোট কথা, ত্যাগ স্বীকার করতে হয়। যারা শুরুতে ত্যাগ স্বীকার করেছেন তার সম্মান তারা লাভ করেছেন, আর পরবর্তীতে যারা এসেছে তারা যদি এই কলঙ্কের দাগ মোচন করতে চায় তাহলে ত্যাগের মাধ্যমেই সম্ভব। হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় হিজরত করেন তখন এই দুজনই হযরত কুলসুম বিন হিদামের ঘরে অবস্থান করেন, আর হযরত কুলসুমের মৃত্যু পর্যন্ত তারা তার ঘরেই অবস্থান করেছিলেন। বদরের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা হবার কিছুদিন পূর্বে হযরত কুলসুমের মৃত্যু হয়েছিল। অতপর তিনি হযরত সাদ বিন উবাদার কাছে চলে যান। এরপর পঞ্চম হিজরিতে বনু কুরাইজা বিজিত হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাবাব এবং হযরত খিরাশ বিন সিম্মার মুক্তকৃত দাস হযরত তামিমের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন। অপর এক বর্ণনা অনুযায়ী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জবর বিন আতিক রাজিল্লাহ তাল আনহুয়ের সাথে হযরত খাবাবের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। আল্লামা ইবনে আব্দুল বার এর মতে প্রথমোক্ত রওয়ায়েতটি অধিক নির্ভরযোগ্য। হযরত খাবাব রাজিল্লাহ তাল আনহু বদর, উহুদ এবং পরিখাসহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। আবু খালেদ বর্ণনা করেন যে একদিন আমরা মসজিদে বসেছিলাম, এমন সময় হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু এসে নীরবে সেখানে বসে পড়েন। লোকজন তাকে বলে, আপনার বন্ধুরা আপনার সকাশে সমবেত হয়েছে, যেন আপনি কিছু বলেন বা তাদেরকে কোনো নির্দেশ প্রদান করেন। এতে হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাদেরকে কোন বিষয়ে নির্দেশ দিব, এমন যেন না হয় যে আমি তাদেরকে এমন বিষয়ে নির্দেশ প্রদান করব যা আমি নিজেই পালন করি না। এটি ছিল তাদের মাঝে আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়ার মান। আবদুল্লাহ বিন খাবাব তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেক দীর্ঘ নামাজ পড়িয়েছেন। লোকেরা বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন দীর্ঘ নামাজ পড়িয়েছেন যা এর পূর্বে কখনোই পড়াননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটি খোদার প্রতি আকর্ষণ ও ভয়ভীতির নামাজ। আমি এতে আল্লাহ তাআলার কাছে তিনটি জিনিস ভিক্ষা চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দুটি জিনিস প্রদান করেছেন আর একটি স্থগিত রেখেছেন। আমি আল্লাহর কাছে চেয়েছি তিনি যেন আমার উম্মতকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন যা আল্লাহ তাআলা আমাকে দান করেন। আমি আল্লাহর কাছে যাচনা করেছি যে আমার উম্মতের উপর যেন তাদের বিজাতীয় কোনো শত্রু চাপিয়ে দেয়া না হয় যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। উম্মত হিসেবে আজও এই উম্মত প্রতিষ্ঠিত রয়েছে। যদি কখনো কেউ চেপে বসে তাহলে এর জন্য মুসলমান রাষ্ট্রগুলোই দায়ী। আল্লাহ তাআলার অশেষ কৃপায় উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রতিষ্ঠিত আছে। তারপর বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার উম্মত যেন পরস্পর বিবাদে লিপ্ত না হয়, এটি আল্লাহ তাআলা আমাকে দেননি। আর এর ফলে বর্তমানে দলাদলি ও কুফরের ফতোয়াবাজির মতো কর্মকাণ্ড চলছে। তারেক থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের একটি দল হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহুয়ের শুশ্রূষায় যান। তারা বলেন, হে আবু আবদুল্লাহ, তুমি আনন্দিত হও, তুমি তোমার ভাইদের কাছে হউজে কাউসারে মিলিত হতে যাচ্ছ। হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমার কাছে সেই সকল ভাইদের উল্লেখ করছো যারা অতীত হয়ে গেছেন, আর তারা তাদের প্রতিদানের কিছুই ভোগ করতে পারেননি, আর আমরা তাদের মৃত্যুর পর জীবিত আছি। এমনকি জাগতিক সেসব জিনিস আমাদের হস্তগত হয়েছে যা সম্পর্কে আশঙ্কা হয় যে এসব হয়তো আমাদের অতীত পুণ্যের প্রতিদান, অর্থাৎ হয়তো প্রাপ্য প্রতিদান এই পৃথিবীতেই পেয়ে গেছি। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ ছিলেন। হারসা বিন মুজাররিব থেকে বর্ণিত, আমি হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিকট তার শুশ্রূষায় উপস্থিত হলাম। তার শরীরের 7 স্থানে চিকিৎসার উদ্দেশ্যে দাগ দেওয়া হয়েছিল। আমি তাকে বলতে শুনেছি, আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে না শুনতাম যে মৃত্যু কামনা করা কারোর জন্য বৈধ নয়, তাহলে আমি নিজের জন্য মৃত্যু কামনা করতাম। অর্থাৎ তিনি এতটাই কষ্টের মধ্যে ছিলেন। তার কাফনের কাপড় আনা হয় যা কাবাতি কাপড়ের তৈরি ছিল বা মিশরের তৈরি পাতলা কাপড়ের ছিল, সেটা দেখে তিনি কাঁদতে আরম্ভ করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মৃতদেহ একটি চাদরে দাফন করা হয়, তা দিয়ে তার মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে পড়তো আর পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে পড়তো। শেষ পর্যন্ত তার পায়ের উপর ইজখার ঘাস দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমার এমন অবস্থা ছিল যে আমি এক দিনার বা এক দিরহামেরও মালিক ছিলাম না, অর্থাৎ আমার কাছে এক কানা কড়িও ছিল না। আর এখন আমার অবস্থা দেখো, তিনি বলেন, এখন আমার বাড়ির এক কোণে যে সিন্দুক রাখা আছে সেখানে পুরো 40,000 দিরহাম রয়েছে। আমার ভয় হয় আমাদের প্রতিদান এই পৃথিবীতেই দিয়ে দেয়া হয়নি তো। হযরত খাবাব বর্ণনা করেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছি, আমরা আল্লাহ তাআলারই সন্তুষ্টি যাচনা করতাম আর আমাদের পুরস্কৃত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেন। আমাদের মাঝে অনেকে মৃত্যুবরণ করেছেন আর তাদের প্রতিদানের কিছুই তারা এই পৃথিবীতে ভোগ করেননি। তাদের মাঝে হযরত মুসাব বিন উমায়েরও অন্তর্ভুক্ত ছিলেন। আর আমাদের মাঝে এমন ব্যক্তিও আছেন যাদের ফল পরিপক্ক হয়ে গেছে আর তারা তা কুড়াচ্ছেন। হযরত মুসাব উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন আর তার জন্য কেবলমাত্র একটি কাফনের কাপড় আমরা জোগাড় করতে পেরেছিলাম। আমরা যখন এর দ্বারা তার মাথা ঢাকতে যেতাম তার পা বেরিয়ে পড়ত, আর যখন পা ঢাকতে যেতাম তখন মাথা বেরিয়ে পড়ত। এটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যেন তার মাথা কাপড় দিয়ে ঢেকে দেই আর পায়ের উপর যেন ইজখার ঘাস দিয়ে দেই। হযরত যায়েদ বিন ওয়াহাব বর্ণনা করেন, আমরা সিফিনের যুদ্ধ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফিরছিলাম। তিনি যখন কুফার দ্বার প্রান্তে পৌঁছেন তখন আমাদের ডান পাশে 7টি কবর দেখতে পান। হযরত আলী জিজ্ঞেস করেন, এই কবরগুলো কার? লোকজন বলল, হে আমিরুল মোমিনিন, আপনি সিফিনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তিনি ওয়াসিয়ত করেছেন তাকে যেন কুফার বাইরে দাফন করা হয়। সেখানকার মানুষের রীতি ছিল তারা নিজেদের নিকটাত্মীয় মৃত ব্যক্তিদেরকে নিজেদের উঠানে বা ঘরের দরজার সাথে দাফন করত। কিন্তু যখন তারা হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন যে তিনি বাইরে দাফন করার ব্যাপারে ওয়াসিয়ত করে গেছেন, তখন অন্যরাও বাইরে দাফন করতে লাগলো। হযরত আলী বলেন, আল্লাহ খাবাব এর প্রতি কৃপা করুন, তিনি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছেন এবং আনুগত্য করে হিজরত করেছেন আর একজন মুজাহিদ হিসেবে জীবন অতিবাহিত করেছেন, আর দৈহিকভাবেও তাকে পরীক্ষা করা হয়েছে। আর যে ব্যক্তি পুণ্যকর্ম করে আল্লাহ তার প্রতিদান বিনষ্ট করেন না, অর্থাৎ তার শারীরিক রোগ ব্যাধি দীর্ঘদিন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, যে ব্যক্তি পুণ্যকর্ম করে আল্লাহ তাআলা তার প্রতিদান বিনষ্ট করেন না। হযরত আলী সেই কবরগুলোর নিকটে যান এবং বলেন, হে কবরের অধিবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা মুমিন ও মুসলমান, তোমরা অগ্রে গিয়ে আমাদের জন্য উপকরণ সৃষ্টিকারী আর আমরা তোমাদের পশ্চাতে এসে তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, আমাদেরকেও তাদেরকে ক্ষমা করো এবং নিজ কৃপায় আমাদেরও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো। সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে পরকালকে স্মরণ করে এবং হিসাবকে সামনে রেখে পুণ্যকর্ম করে আর তার নিজের ন্যূনতম চাহিদা পূরণের জন্য যতটুকু প্রয়োজন তাতেই সন্তুষ্ট থাকে আর মহাসম্মানিত ও প্রতাপান্বিত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এই দোয়া করেন। হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু 37 হিজরি সনে 73 বছর বয়সে হয়েছিল।
Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ